মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন শোভন কাপুরিয়ার কাহিনী নীলকণ্ঠ আবাস।
আমরা মাঝে মধ্যে প্রয়োজনের থেকে অতিরিক্ত কেন চেয়ে ফেলি বলুন তো? না মানে সেই করতে গিয়েই তো প্রকৃতির বিরুদ্ধে গিয়ে বিপদ বাঁধিয়ে বসি। আসুন দেখি আজকের গল্পে কি বিপদ অপেক্ষা করছে।
শুনুন শোভন কাপুরিয়ার ভয়ের গল্প নীলকণ্ঠ আবাস।
ট্রেনটা এসে থামল ক্যানিং স্টেশনে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। নভেম্বর মাসের শেষ, বিকেলে নরম ঠান্ডা হাওয়ায় শীতের ছোঁয়া। ট্রেন থেকে নেমে শোভন একটা ভ্যান রিক্সা নিল।
বাবু
শিবপুরঘাট এখনো লঞ্চ পাওয়া যাবে তো?
পাবেন বাবু, নিশ্চিন্ত থাকুন।
রিক্সাওয়ালা মাথা নাড়ল। স্টেশন চত্বর ছাড়িয়ে শিবপুর ঘাট পর্যন্ত পৌঁছতে লাগলো প্রায় 40 মিনিট। নদীর ওপর পাতলা কুয়াশার পর্দা গড়িয়ে নামছে। ঘাটের পাশে কাঠের জেটিতে বাঁধা একটা পুরনো ইঞ্জিন চালিত লঞ্চ।
দাদা, নীলকণ্ঠ আবাস যাবেন?
মাঝি কিছু বলল না, শুধু ধীরে মাথা নেড়ে ইশারা করল। শোভন উঠে পড়ল। মোট 12 জন যাত্রী নিয়ে লঞ্চ ছাড়ল। গোধূলির আলোয় নদীর জল অস্বাভাবিক কালো দেখাচ্ছে। লঞ্চ যত এগোয় দুই পাড়ের ম্যানগ্রোভ বন ঘন হয়ে ওঠে। এখানের বাতাসে লবণাক্ত স্যাঁতস্যাঁতে গন্ধ। শোভনের মনে অস্বস্তি বাড়ছে। যদি এই জলেই কুমিরের দল ওত পেতে থাকে, যদি নদীর ধারে ঘাপটি মেরে বসে থাকা বাঘ হঠাৎ ঝাঁপিয়ে পড়ে, যদি মাঝ নদীতে ঝড় ওঠে, এমন আরো অনেক অদ্ভুত চিন্তা মাথায় ঘুরছিল। এখনো সন্ধে হয়নি, তবু অরণ্যের প্রান্তর অতি দ্রুত অন্ধকারে ঢেকে যাচ্ছে। শোভনের চোখে পড়ল জঙ্গলের মধ্যে কয়েক জোড়া হলদেটে চোখ চলছে। শেয়াল মনে হচ্ছে। এই জঙ্গলে মানুষের উপস্থিতি যেন অযাচিত। গন্তব্যে নেমে শোভন আবার একটা রিক্সা ভ্যান নিল। শুরুতেই ভাড়া নিয়ে তর্ক হলেও শেষে ড্রাইভারের কথাই মানতে হল। শোভনের কলেজের বন্ধু রাহুল বিজ্ঞান আর উদ্ভাবনের নেশায় পাগল একজন মানুষ। লন্ডনে দুজনই একসঙ্গে কাজ করত হেলিক্স ব্রিজ বায়োটেকনোলজিতে। কয়েক বছর আগে হঠাৎ সব ছেড়ে সুন্দরবনের এই দ্বীপে ঘর বানিয়েছে রাহুল। নাম দিয়েছে নীলকণ্ঠ আবাস। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এই নির্জন বনের কাছে সে গড়ে তুলেছে নিজের রিসার্চ ল্যাব, চালাচ্ছে নিজস্ব গবেষণা। জঙ্গলের ভেতরে ল্যাব? ভাবতেই গা ছমছম করে উঠল শোভনের। রিক্সায় যেতে যেতে ওর বারবার মনে পড়ছিল রাহুলের পাঠানো মেসেজ।
আমার শরীর ভালো নেই, কিছুতেই শান্তি পাচ্ছি না। এবারে তোকে আসতেই হবে, খুব দরকার।
কিন্তু তখনই মোবাইলে বিপ করে একটা শব্দ হল। একটা মেসেজ ঢুকেছে।
কেপাস আপডেটেড।
শোভনের বুকের ভেতরটা কেমন একটা ভারী হয়ে উঠল। সুন্দরবনের এই দ্বীপের মূল গ্রাম ও তার বাজার সংলগ্ন এলাকা ছাড়ানোর পরে গ্রামের জনবসতি একসময় ফুরিয়ে এল। রিক্সা এসে থামল একটা নির্জন জায়গায়। সামনে ঝোপ জঙ্গলে ঘেরা একটা দোতলা বাড়ি। বাড়ির গায়ে ঝুলন্ত নীল বোর্ডে লেখা নীলকণ্ঠ আবাস। বাড়িটার দেওয়ালে আশ্রয় নিয়েছে লতানো গাছ, পরগাছা, শেকড়। বাতাসে একটা বুনো গন্ধ। এই বাড়িটা যেন সভ্যতা থেকে ছিন্ন এক দ্বীপে দাঁড়িয়ে আছে। এখানকার শব্দহীনতা শোভনের বুকের উপরে চেপে বসল। বাড়ির দরজায় দাঁড়িয়েছিল একজন কৃষকায় ব্যক্তি। বয়স 50-এর কাছাকাছি, চোখে ক্লান্তির ছাপ। লোকটা মাথা নিচু করেই বলল,
আপনি শোভন বাবু? আমি গিরিশ, এই বাড়ির কেয়ারটেকার।
রাহুল কোথায়? গিরিশ কিছুক্ষণ ভেবে উত্তর দিল,
দোতলায়, শরীর খুব একটা ভালো নেই স্যারের, আপনার জন্যই অপেক্ষা করছিল।
ঠিক আছে, আমি উপরে যাচ্ছি।
বারান্দা ধরে দ্বিতীয় ঘরটা, আপনার জন্য গুছিয়ে রেখেছি স্যার, রাতে খাবার রেডি করা আছে, যখন খাবেন বলবেন, আর যদি কিছু লাগে টাগে আমায় ডাকবেন তাহলে।
ঠিক আছে। রাহুল বিছানায় শুয়ে আছে, মোটা কম্বলের নিচে চাপা দেওয়া তার শরীর, চোখ দুটো বন্ধ, মুখ তার ফ্যাকাশে। বার তিনেক ডাকার পরে ধীরে ধীরে সে চোখ খুলল।
শোভন, কখন এলি?
এই তো একটু আগেই এসেছি। তুই সব ছাড়, তোর এমন অবস্থা হলো কিভাবে? রাহুলের ডান হাত বেরিয়ে এলো কম্বলের নিচ থেকে, হাতটা দেখে গা শিরশির করে উঠল শোভনের। হাতের শিরাগুলো বিস্তৃতভাবে ফুলে উঠেছে, আঙুলগুলো অস্বাভাবিক সরু। এই তো হাতের কি অবস্থা? আচ্ছা কি হয়েছে বলতো তো?
বলবো, সব বলবো, কিন্তু এখন না, অনেক দূর থেকে এসছিস তুই, রেস্ট নে।
রাহুল আবার কম্বল মুড়ি দিল। পশ্চিমের আকাশের রক্তাক্ত আলো মিলিয়ে যাচ্ছে। হাত মুখ ধুয়ে শোভন এসে দাঁড়িয়েছে বারান্দায়। দূরের উঁচু উঁচু গাছগাছড়া বনরেখা ধীরে ধীরে তমসাচ্ছন্ন হয়ে আসছে। দূরের গাছের সারি অন্ধকারে ডুবে গেছে, ঝিঝি পোকার ডাক, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে অন্ধকারের দূষর। মোবাইলে নেটওয়ার্ক নেই আপাতত। এমন একটা জায়গায় রাহুল থাকে কি করে? ঠিক এই সময় শোভনের চোখ পড়ল বাড়ির ডান দিকে, হাত চল্লিশ দূরের একটা বড় চৌকো গর্তের দিকে চোখ গেল। গর্তটা দেখে মনে হয় যেন আগে সেখানে কিছু ছিল। গর্তটা ঘিরে রয়েছে কতগুলো বিবর্ণ গাছের ডাল। অন্ধকার নামায় এর থেকে বেশি কিছু চোখে পড়ল না, তবে না চাইতেও চৌকো সেই গর্ত শোভনের মনে কিছু প্রশ্নের জন্ম দিল। রাহুল এতক্ষণে আবার ঘুমিয়ে পড়েছে, অতএব দোতলা থেকে নিচে নেমে এলো শোভন। গিরিশ তখন রাতের খাবার তৈরির প্রস্তুতি নিচ্ছে।
আচ্ছা গিরিশদা, একটা গর্ত দেখলাম, ওখানে কোনো বাড়ি টাড়ি ছিল নাকি আগে? আমায় একবার রাহুল বলেছিল নীলকণ্ঠ আবাসের পাশে আর কোনো বাড়ি নেই।
হাতের কাজ থামিয়ে গিরিশ কিছু একটা মনে করার ভঙ্গিতে বলল,
মনে হয় অনেক আগে একটা কাঠের বাড়ি ছিল, পরে বাড়িটা মনে হয় ভেঙে গিয়েছিল ঝড়ে, পুরো তো মনে পড়ছে না স্যার। আমি গিয়ে রান্নাটা করি স্যার, আপনি রেস্ট নিন।
কথাটা গিরিশ বলল বটে, কিন্তু শোভনের যেন কথাগুলো বিশ্বাসযোগ্য বলে মনে হল না। ঘরের জানলার সামনে রাখা চেয়ারে বসে শোভন। গ্রামের টিমটিমে কয়েকটা আলো দেখা যায়। রাত্রিকালীন শব্দহীনতা আর বেশ কয়েকটা প্রশ্ন শোভনের ভাবনার আকাশ ওলট পালট করে দিচ্ছে। এক, রাহুলের হাতে কি হয়েছে? দুই, ওর শরীর হঠাৎ এমন খারাপ হয়ে গেল কেন? তিন, শোভনের এমন কেন মনে হলো যে গিরিশ যেন কিছু একটা গোপন করে যাচ্ছে? চার, রাহুলের দুশ্চিন্তার কারণ কি? রাত 10:30। খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু শোভনের চোখে ঘুম নেই। সে বারান্দা জুড়ে পায়চারি করছে। আকাশ মেঘাচ্ছন্ন, বিদ্যুতের সরু কিন্তু উজ্জ্বল রেখাগুলো যেন আকাশের দুই ভাগ করতে চাইছে। হঠাৎ তার ডান পায়ের তলায় কিছু একটা ফুটল, ঠিক যেন ধারালো সূচ। শোভন ফ্ল্যাশ লাইট চালিয়ে দেখল, মেঝেতে কিছুই নেই, ফাঁকা। বেশ কিছুক্ষণ তন্ন তন্ন করে খুঁজেও কিছু পাওয়া গেল না। উল্টে ক্লান্ত হয়ে পড়ল, বিছানায় ফিরে শুয়ে পড়ল সে। ঘুম আসছে না, শরীর ক্লান্ত অথচ মন ছুটছে টগবগিয়ে। এমনটা হয় শোভনের, রাত জেগে কাজ করার জন্য কোকো খাওয়ার অভ্যাস। ব্যাপারটা ধীরে ধীরে ইনসমনিয়ার দিকে না চলে যায়। বাইরে তখন হালকা বৃষ্টি, কুয়াশার আস্তরণ ও বৃষ্টির ছাট সব মিলিয়ে ধোঁয়াশার বাইরে কিছু দেখা যায় না, দেখলেও বোঝা দায়। জানলা দিয়ে বুনো গন্ধ ঢুকে পড়ছে এলোমেলো বাতাসে ভর করে, যেমন কোন অযাচিত আততাই ঢুকে পড়ে। শোভনের পুরনো স্মৃতির পাতাও ওলট পালট হয়, মন সময় যাত্রা করে অতীতে। কলেজে বন্ধু হলেও দুজনের স্বভাবে বিস্তর ফারাক। সে কলেজের সময় থেকেই শোভন খুব সহজেই সকলের সঙ্গে মেলামেশা করতে পারত, ইজি গোয়িং, বন্ধু বান্ধবে ঘিরে থাকত, কোনো হেল্পের দরকার পড়লেই শোভনের ডাক পড়ত। অন্যদিকে রাহুল ছিল চুপচাপ, মুখ চোরা, পেট ফাটলে মুখ ফাটে না, লোকচক্ষুর আড়ালে থেকেই অভ্যস্ত। বন্ধু বেশি ছিল না, তবুও ওদের বন্ধুত্ব হল। গ্রুপ স্টাডি, সিনেমা দেখা, ক্রিকেট খেলা, বৃষ্টির বিকেলে চিলে কোঠার ঘরে আড্ডা, দিন দিন গাঢ় হল ওদের সখ্যতা। কলেজ শেষে রিসার্চের কাজে দুজনেই পাড়ি দিল লন্ডন, বদলে গেল জীবন। পরিবর্তন হল কাজের ধরন, বন্ধুত্বের জন্য বরাদ্দ সময় কমল, সঙ্গে যোগ হল আরো একটা ব্যাপার, দুজনের মাঝে এলো নতুন সদস্য ঐশী। নতুন একজন হয়ে ওদের দুজনকেই যেন বুঝত ঐশী। রিসার্চ সেন্টারে কাজ, ক্যান্টিনে খাওয়া দাওয়া, রাত জেগে প্রজেক্টে কাজ করা, তিনজনের মধ্যে অদ্ভুত এক ভালো লাগার জায়গা তৈরি হয়েছিল। ঐশী কি ভাবত ওরা জানত না, কিন্তু ওরা দুজনেই প্রেমে পড়ে। বাধা পড়ে ঐশীর মোহে, অদম্য সেই টান, অথচ তিনজনের স্বভাব কিন্তু একেবারেই আলাদা। কলেজের মতোই প্রাণবন্ত ছিল শোভন, প্রেজেন্টেশন, কনফারেন্স, প্রশংসা সবটাই শোভনের কাছে নিজে থেকেই আসত। অন্যদিকে রাহুলের স্বভাবেও তেমন কোনো পরিবর্তন আসে না, কলেজের মতোই লোকচক্ষুর আড়ালে থাকতে ভালোবাসত, নতুন কিছু খুঁজে পাওয়ার নেশায় বুঁদ। গবেষণা ও ল্যাবের নীরবতা ছাড়া পুরো পৃথিবী যেন ঠুনকো, তুচ্ছ, এমন একটা মনের পাঁকে ফুলের মতো ফুটেছিল ঐশীর প্রতি ভালোবাসা। ভাগ্যের ফেরে মনের কথা বলার সুযোগ হয়েছিল। জার্মানির ছোট্ট শহর হাইডেলবার্গে সেই বছর আন্তর্জাতিক সায়েন্স কনফারেন্স হচ্ছিল। শোভন, রাহুল ও ঐশী আমন্ত্রিত হিসেবে যোগ দিয়েছিল। সকাল থেকে আকাশের মুখ ভার। দিনের শেষে অবশ্য রোদ ঝলমলে বিকেল এসেছিল সোনামুখ করে। সেদিনের মতো সেমিনার এবং সেশন শেষ হয়ে গিয়েছে। নেকার নদী খুব একটা দূরে না, নরম ঠান্ডা হাওয়া নদীর জল ছুঁয়ে আসছে, বাতাসে অল্প শিরশিরানি ভাব। খানিকটা দূরে পুরনো দুর্গ বিকেলের সোনালি রোদে ঝলমল করছে। খাওয়া শেষ করে ভিড় এড়িয়ে একটু নির্জনে এসে দাঁড়িয়েছিল রাহুল, হাতে কাগজের কাপ, কফি অনেকক্ষণ আগেই ঠান্ডা হয়ে গেছে, চুমুক দিল রাহুল। শোভন আর ঐশী তখন অন্যদের সঙ্গে আলোচনায় মগ্ন, অত্যাধিক আলোচনার মাঝে হাঁপিয়ে ওঠে রাহুল। সকলের মধ্যে থেকে কি সত্যিকারের খোঁজ সম্ভব? আবিষ্কারের জন্য তো একাগ্রতা ও অধ্যাবসায়ের প্রয়োজন, ভিড়ের মধ্যে সে কি সম্ভব? প্রশ্নগুলো তাড়িয়ে বেড়ায়, আবিষ্কারের নেশা তাকে তাড়িয়ে তাড়িয়ে বেড়ায়, জিজ্ঞাসার ভারে মস্তিষ্ক ক্লান্ত হয়ে আসে। ঠিক তখনই পাশে এসে দাঁড়ালো ঐশী।
এই, তুই সবসময় এমন পালিয়ে বেড়াস কেন?
হেসে বলল সে। ঐশীর ওই হাসি যেন মুক্ত ঝরছে, কথা বলার ধরন স্বয়ং কোন দেবীর সুরেলা কণ্ঠ যেন। মাথা এক ঝটকায় শান্ত, কোলাহলগুলো মুখ বোঝে। রাহুল কাঁধ ঝাঁকাল।
ভিড় কোনো কালেই ঠিক ভালো লাগে না, এটুকু তো তুই জানিস আমায়।
কেউ কিছু বলে না। কিছুক্ষণ দুজনেই চুপচাপ নদীর দিকে তাকিয়ে রইল। পশ্চিমের সূর্যের আলো নদীর জলে রাশি রাশি মুক্তোর মতন ছড়িয়ে আছে। ঐশী বার দুয়েক রাহুলের দিকে দেখে, কি একটা যেন বলতে গিয়েও বলে না।
রাহুল, এক একটা কথা, মানে অনেকদিন ধরে বলতে চাইছিলাম আর কি।
রাহুল তাকালো না, শুনল।
আমাদের তিনজনের মধ্যে তুই সবচেয়ে কম কথা বলিস, কিন্তু অদ্ভুত ভাবে তোকে না আমি সবচেয়ে বেশি বুঝতে পারি জানিস। তোর সঙ্গে কথা বললে মনে অদ্ভুত একটা শান্তি অনুভব হয়।
রাহুল এবার মুখ ঘুরিয়ে দেখল, ঐশীর চোখের গভীরতায় চোখ রাখল। বিস্ময়, আনন্দ, হয়রানি, আরো যেন কত শত আবেগ ধরা পড়ল।
আমি খুব জটিল করে কিছু বলতে পারি না, তাই সরাসরি বলছি, আমার তোকে ভালো লাগে। আমি তোকে ভালোবাসি রাহুল।
শেষের কথাগুলো কোনো স্বপ্নরাজ্যের জাদুকাঠি ছুঁয়ে রাহুলের কানে এসে মধু ঢেলে দিল। সে কিছু বলল না, যেন আগে থেকেই সব জানত, টেলিপ্যাথির মতোই কিছু একটা। মেয়েদের মনের অতলের খোঁজ পাওয়া সহজ নয়, তবু সে বিশ্বাস করতে পারছে না, ঐশীর মতন একজন কেন পছন্দ করবে তাকে।
কিরে, কিছু বলবি না?
আমি ভেবেছিলাম তুই আকাশের মতো, নিজের মতন করে কি আকাশকে ধরে রাখা যায়, তাই চাতক পাখির মতন দেখতাম শুধু তোকে।
কিন্তু আকাশ যদি নিজে থেকে ধরা দিতে চায়?
বাতাস একটু জোরে বইতে শুরু করল, ঐশীর চুল উড়ে এসে মুখে পড়ছিল। রাহুল অপ্রস্তুত ভঙ্গিতে বলল,
আমার জীবন খুব সহজ না ঐশী, আমি হয়তো ল্যাব, গাছ আর আবিষ্কার ছাড়া কিছুই দিতে পারবো না তোকে।
আমার খুব বেশি কিছু দরকার নেই। অল আই ওয়ান্ট ইজ ইউ শুড বি ট্রুথফুল টু মি নো ম্যাটার হোয়াট।
রাহুলের ঠোঁটের কোণে অল্প হাসি ফুটল, দুর্লভ, লাজুক, প্রায় অচেনা সেই হাসি।
তাহলে সত্যিটা শুনে রাখ, তোকে ছাড়া ভবিষ্যৎ কল্পনা করতে পারি না।
কথাটা বলে যেন একটু লজ্জাই পেল সে, এত সরাসরি কথা সে সাধারণত বলে না। ঐশী এগিয়ে এসে খুব আস্তে তার হাতে হাত রাখল।
এই প্রথম তোর কথায় ভয় শুনলাম।
ভয়?
হ্যাঁ, হারানোর ভয়। রাহুল বাবু মনে হচ্ছে প্রেমে পড়েছে।
নদীর বুক ছুঁয়েছে কুয়াশা, চারপাশের শব্দহীনতায় আজ সুর বাজছে, মন ভালো করা সুর। ব্যস্ততার মাঝে চুরি করা এই মুহূর্তটা ছোট ছিল, কিন্তু অদ্ভুতভাবে সম্পূর্ণ ছিল। এমন সময় দূর থেকে শোভনের ডাক শোনা গেল,
এই তোরা ওখানে কি করছিস? ডিনারে যাবি না? সবাই তো যাচ্ছে।
ঐশী হাত ছাড়ল রাহুলের, কিন্তু দুই চোখে হাসি লেগে রইল। রাহুল একবার নদীর দিকে তাকাল, তার বিশ্বাস জীবন হঠাৎ করেই যেন অন্যদিকে বাঁক নিল। সেই রাতের কথা রাহুল খুব কম মানুষকেই বলেছিল, কিন্তু তারপর থেকে তার ডেস্কে লুকিয়ে রাখা থাকত একটা বুকমার্ক, শুকনো গিঙ্কো পাতার বুকমার্ক। ঐশী কুড়িয়ে নিয়ে দিয়েছিল ওকে, বলেছিল,
এই গাছ নাকি হাজার বছর বাঁচে।
রাহুল রেখেছিল নিজের কাছে, ভুলতে চাইনি ঐশীকে। দুজনে মিলে বেশ কয়েকটা দেশ ঘুরেছে, বার কয়েক ভারতেও এসেছিল একসঙ্গে দেশের বাড়িতে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সব বদলে গেল। একটা বড় রিসার্চ প্রজেক্ট নিয়ে শোভন এবং রাহুলের মধ্যে দূরত্ব তৈরি হল। শোভন চাইছিল দ্রুত ফলাফল, নাম আর স্বীকৃতি। রাহুল চাইছিল নিখুঁত কাজ, সময় যতই লাগুক। ফলে তর্ক বাড়ল, কথা কমল। ঠিক সেই সময় ঐশী একদিন জানাল সে জার্মানি ছাড়ছে একটা দীর্ঘমেয়াদী পরিবেশ গবেষণায় যোগ দিতে।
ফিরতে হয়তো অনেক দেরি হবে।
অপেক্ষা করবি?
তোকে ভুলতে পারবো না।
রেল স্টেশনে বিদায়ের দিন ঐশী রাহুলকে জড়িয়ে ধরেছিল। রাহুলের মনে হয়েছিল খুব দামি কিছু হাতছাড়া হয়ে গেল।
সাবধানে থাকিস।
বিদায় নিয়েছিল ঐশী। ঐশী চলে যাওয়ার পর থেকেই রাহুল বদলাতে শুরু করল। অফিসের কাজ শেষ করেই ল্যাবে ঢুকে যেত, কথা কমিয়ে দিল, আড্ডা বন্ধ হল, যেন শহরের ভিড় আর তাকে টানত না। ঐশীর সঙ্গে প্রথম দিকে কথা হতো ফোন, চ্যাট, ইমেইলে, একদিন সব বন্ধ হল। দূরের সম্পর্ক টেকেনি, ভেতর থেকে একেবারে ভেঙে পড়েছিল রাহুল। একদিন লাঞ্চে বসে হঠাৎ শোভন জিজ্ঞেস করেছিল, এই তুই ঠিক আছিস তো?
কিছু কিছু মানুষ থাকে যারা অন্যকে ফেলে একা করে দিয়ে চলে যায়, তখন জানিস তো ভিড়ের মধ্যে থেকেও একা লাগে।
আর তার কয়েক মাস পরেই রাহুল সব ছেড়ে সুন্দরবনে চলে আসে। আকাশ পাতাল ভাবতে ভাবতে শোভন ঘুমের অতলে তলিয়ে গেল। স্বপ্নে দেখল একটা ছেলে দাঁড়িয়ে আছে সামনে, দাঁড়িয়ে আছে কিন্তু মুখে কোনো কথা নেই, চোখের দৃষ্টি বড্ড শীতল, স্বাভাবিক নয় এমন দৃষ্টি, মুখের হাসি চওড়া। হাসিটা দেখে স্বাভাবিক মনে হলেও চোড়া ভয়ের উদ্রেক করে। হঠাৎ লোকটা হাঁ করে মুখ খুলল, মুখের ভেতর এক অন্ধকূপের দরজা খুলে গেল, তার মুখের ভেতর থেকে সরু সরু কিছু বেরিয়ে আসে, দেখতে অনেকটা পাতলা শিকড়ের মতো, তারা কেঁচোর মতো নড়ে ওঠে, ঠোঁটের কোনা ফুঁড়ে বাইরে বেরিয়ে আসছে, তবুও ছেলেটি হাসছে। সেই শিকড়গুলো ধীরে ধীরে ওপরের দিকে উঠতে থাকে, ছিটকে যায় তার চোখের দিকে, চোখের মণি ফেটে যায়, রক্ত গড়িয়ে পড়ে, শিকড়গুলো ঢুকে যায় চোখের গভীর অন্ধকার গহ্বরে। ছেলেটা হেসেই চলে, সোজা তাকিয়ে থাকে শোভনের দিকে, যেন তাকে জোর করে দেখাতে চায় সবকিছু। ধর্মড় করে উঠে বসল শোভন। বুক আর গলা ঘামে ভিজে গেছে, পুরো ঘর অন্ধকারে ডুবে, জানলায় গোটা গোটা বৃষ্টির ফোঁটা দেখে শোভন, দেওয়ালের কোণে জমাট বেঁধেছে একতলা ছায়া, সেটা যেন নড়ছে। ঘরের ভেতরে খেলতে থাকা বাতাস ভারী ও স্যাঁতস্যাঁতে, একটা অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়ছে সমস্ত ঘরে, কাদামাটি, ফাঙ্গাস আর শুকনো কাঠের গন্ধ মিশে গিয়েছে। শোভনের মনে হল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে, সে রয়েছে খুব কাছে, তাকে দেখছে নিঃশব্দে। ঠিক তখনই শোভনের কানে এলো বাড়ির নিচে কারোর হাঁটার শব্দ, ঝোপঝাড়ের মধ্যে দিয়ে কেউ যেন নিশুতি রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছে। শোভন জানলার কাছে গিয়ে দাঁড়াল, সে দেখল অন্ধকারের মধ্যে দূরে একটা টর্চের আলো নড়ছে, কেউ যেন কিছু খুঁজছে, মাঝে মাঝে কার একটা নাম ধরে ডাকছে যেন, কিন্তু এত রাতে কে বেরিয়েছে ওই জঙ্গলে, কি খুঁজছে সে, কার নাম ধরে ডাকছে? সকাল থেকে অবিরাম বৃষ্টি, জানলার পাশে বসে বৃষ্টি দেখছিল রাহুল, পাশে পড়ে থাকা চায়ের কাপ ঠান্ডা হয়ে গিয়েছে। শোভন নিঃশব্দে এসে দাঁড়ালো পেছনে। দেখ, তুই আমাকে এখানে আসতে বললি আর এখন কিছুই বলছিস না, এই অভ্যাসটা ছাড়তে পারবি না তুই, তাই না?
খামখেয়ালি ছিলাম বলেই তো 5 বছর আগে ভেবেছিলাম যে নিজের আবিষ্কার আর গবেষণা দিয়ে দুনিয়া বদলে দেব।
এই তো চা তো বরফ হয়ে গেছে।
কিছু খেতে ভালো লাগে না রে, খিদে কমে আসছে, শরীর কি আর এমনি এমনি খারাপ হয়েছে?
দুশ্চিন্তার কারণেই হচ্ছে, তাই না? আই ক্যান অনলি গেস।
রাহুল দেখে শোভনের দিকে, চোখে রহস্য, আতঙ্ক ও অসহায়তার এক অদ্ভুত মিশ্রণ।
চল আমার সঙ্গে, তোকে কিছু দেখানোর আছে।
সিঁড়ি ধরে রাহুলের পেছন পেছন বেশ খানিকটা নিচে নেমে এলো শোভন। আপাতত তারা মাটির নিচের একটা করিডোরে এসে দাঁড়িয়েছে। মাটির নিচে নামার ব্যাপারটাই পছন্দ নয় শোভনের, ভয় হয়। বুকের ভেতরটা আতঙ্কে ধড়ফড় করতে লাগল, শ্বাস প্রশ্বাস দ্রুত পড়তে থাকল। কয়েক ঢোক জল খেয়ে নিতে এক প্রকার বাধ্য হল সে। অন্ধকারাচ্ছন্ন করিডোরটা পেরিয়ে একটা বড় লোহার দরজার সামনে এসে থামল রাহুল। বেশ পুরনো সেই দরজা, জং ধরেছে, রং উঠে গেছে। এই এখানেই তো ল্যাব, শোভনের কথায় মাথা নেড়ে ভেতরে ঢুকল রাহুল। দরজাটা ঠেলার সঙ্গে সঙ্গে বেশ তীব্র ভেজা মাটির বুনো কণ্ঠ নাকে এল। ঘর জুড়ে রাখা কাচের জার, পুরনো কম্পিউটার, শুকনো গাছের নমুনা, ডিএনএ সিকোয়েন্সের প্রিন্ট, ল্যাব কোট, ডাস্টবিনে ছুঁড়ে ফেলা স্লাইড সবই ছড়িয়ে আছে। কম্পিউটারের পাশে শুকনো একটা গিঙ্কো পাতা, কয়েকটা জারের ওপর লেখা রাইজোমরফাস ডেল্টা মিউটেশন 04B। তুই শেষবার এখানে কবে এসেছিলে? রাহুল কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল,
প্রায় মাস ছয়েক আগে হবে।
৬ মাস?
হ্যাঁ, তারপর আসেনি।
কেন? শোভনের প্রশ্ন শেষ হওয়ার আগেই রাহুল আঙুল তুলল।
ওদিকে দেখ।
ঘরের শেষ প্রান্তের পুরনো লোহার দরজাটার উপরে আলো ফেলতেই বোঝা গেল দরজার ওপারে একটা পুরনো টানেল নিচের দিকে নেমে গেছে। অন্ধকার টানেলের ভেতর থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসে, শব্দের উৎস অজানা। টানেলের দিকে চোখ পড়তেই শোভন শিউরে ওঠে। টানেলের মুখ জুড়ে গাছের শিকড়ের মতন দেখতে একটা জিনিস বড় হয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। জিনিসটার সারা শরীরে বাদামি সবজেটে ভাব, শিকড়গুলো নড়ছে যেন জীবন্ত। গতকাল রাতের স্বপ্নেও ঠিক এমনই শিকড় দেখতে পেয়েছিল শোভন। শোভনের মাথায় গতকাল সন্ধ্যের সেই গর্ত ও চারদিকের অদ্ভুত শিকড়ের মতন দেখতে জিনিসগুলোর ছবি ফিরে এলো। এগুলো কি? রাহুল ক্লান্তভাবে বলতে শুরু করল,
রাইজোমরফাস ডেল্টা, নামটা ঐশী দিয়েছিল। ঐশী আমার সঙ্গে ভারতে এসেছিল বেশ কয়েকবার। এই হাইব্রিড প্ল্যান্ট ফাঙ্গাস প্রজাতিটা আমরা প্রথম খুঁজে পাই এখানকার ম্যানগ্রোভ অরণ্যের এলাকায়। তখন আবিষ্কার বা খোঁজ নিয়ে এত কিছু ভাবিনি। এখানে পাকাপাকি ভাবে চলে আসার পরে আবার খুঁজতে বেরিয়েছিলাম, লাকিলি পেয়েও গিয়েছিলাম। খুব ছোট ছিল, মাইক্রোস্কোপিক আকারের, কিন্তু এর গঠন অন্যরকম, শিকড়ের মতো দেখতে, আবার সেল স্ট্রাকচার ফাঙ্গাসের। তখনই বুঝেছিলাম এটা সাধারণ কিছু নয়। তোকে মেসেজ পাঠিয়েছিলাম না?
হ্যাঁ, কিন্তু সেটা তো আকারে খুব ছোট ছিল, ছবিতে দেখেছিলাম, কিন্তু এ তো এখন বিশাল।
কারণ এর খাবার রক্ত। একদিন এক্সপেরিমেন্ট করতে গিয়ে অসাবধানতায় হাত কেটে যায়, কিছুটা রক্ত গিয়ে পড়ে হাইব্রিডটার উপরে। তখন কিছুই ভাবিনি, কিন্তু কয়েকদিনের মধ্যে দেখি ওর আকার বাড়ছে।
তারপর
তখন এক অদ্ভুত খেয়াল চাপলো আমার মাথায়। আমি মাঝে মধ্যেই পরীক্ষার জন্য বা মজার জন্যই বলতে পারিস নিজের শরীরের রক্ত দিতে থাকলাম, আর হাইব্রিডটাও আকারে বাড়তে থাকল। তখন অবধি সবকিছুই কন্ট্রোলে ছিল, কিন্তু তারপর একদিন।
হ্যাঁ, একদিন কি?
জিনিসটা এখনো বাড়ছে, দেখছিস তো, বাড়ছে এখনো।
তার মানে এটাই তোর দুশ্চিন্তার কারণ, তাই তো?
না 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 না, আমার দুশ্চিন্তার কারণ অন্য। দুশ্চিন্তা।
এর থেকে বেশি আর কিছু বলতে পারল না রাহুল। কিন্তু রাহুল জানে, তার যতই বিপদ ঘটে যাক, এই হাইব্রিডের রহস্য প্রকাশ না করলে সে মরেও শান্তি পাবে না। মাথা দুটো চেপে ধরে সে বলল,
আমায় বলতে দেবে না।
কথা শেষ না করতে পেরে মাথা ঘুরে পড়ে যায় রাহুল। আবার সকাল থেকে কিছু খায়নি রাহুল, জ্ঞান ফেরার পরেও ঘুমিয়েই রয়েছে। রাহুলের কথাগুলো শোভনের মনে ভাবনার ধাঁধার সৃষ্টি করল। অথচ রাহুলের এমন দিন দেখার কথা ছিল না। শোভন চিরকাল নামের পেছনে ছুটেছে, আর রাহুল ছুটেছে নতুন আবিষ্কারের পেছনে। শোভনের এই নামের নেশা তাকে একবার অপরাধের দিকে ঠেলে দিয়েছিল। কোম্পানির তৈরি একটা স্যাম্পেলের তথ্য চুরি করতে চেয়েছিল, কোন রকমে বাঁচিয়েছিল রাহুল। আজ রাহুলের চরম বিপদ, সে কি রাহুলের পাশে দাঁড়াতে পারবে? ঘরেই খাবার দিতে এসেছে গিরিশ। আচ্ছা, রাহুলের শরীর ঠিক কতদিন ধরে খারাপ বলতো? ও তো কিছু বলতে গেলেই ক্লান্ত হয়ে পড়ছে। গিরিশ মাথা চুলকে বলল,
এতো কয়েক সপ্তাহ হবে হয়তো, আমার ঠিক মনে নেই স্যার।
লোকটা সবসময় এরকম অদ্ভুত উত্তর দেয় কেন কে জানে। কোনো কিছু নিয়েই যেন নিশ্চিত নয় লোকটা। খাবার রেখে যখন বেরিয়ে যাচ্ছিল গিরিশ, তখন শোভন সরাসরি জিজ্ঞেস করে বসল, আচ্ছা তুমি কি কাল রাতে টর্চ নিয়ে বেরিয়েছিলে? ওই গর্তের দিকে যেতে দেখেছিলাম তোমায়।
রঘুবীরকে খুঁজতে গিয়েছিলাম, গত এক সপ্তাহ ধরে ওকে তো খুঁজে পাচ্ছি না, কোথায় যে গেল।
রঘুবীর?
ও আমার বাপ মা মরা ভাইপো স্যার, আমাকেই বাবা আর মা বলে। কতদিন পর ফিরেছিল দেশে। কেন স্যার?
না কিছু না। চেয়ার ছেড়ে শোভন উঠতে যাবে, হঠাৎ তার মাথার মধ্যে কেউ যেন ভাঙা ভাঙা গলায় বলে উঠল,
আলাবার কোন পথ নেই, আপনার কথা।
বাকি কথা আর শুনতে পায় না শোভন, ভয়ে অবশ সারা শরীর, মাথাটা যেন ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে মাথার ভেতর। এ আবার কি ব্যাপার, ভৌতিক নাকি অলৌকিক? না হলে হঠাৎ কারো কথা সে মাথার ভেতরে শুনতে পাবে কেন? প্রভন ছুটে যায় তার ঘরের দিকে, চোখের সামনে পুরো দুনিয়াটাই যেন উল্টে যাচ্ছে, সবকিছু টলছে। হঠাৎ তার চোখের সামনে সবকিছু আধারে ঢেকে যায়। শোভন বসে রয়েছে অন্ধকারাচ্ছন্ন ল্যাবে, নড়তে পারে না। হঠাৎ ল্যাবের দরজা খুলে যায়, আগন্তুক ঢোকে ভেতরে। হাতে ধরা টর্চের আলো ছাড়া বাকি জায়গাটায় অন্ধকার। সে এগিয়ে যায় ল্যাবের পেছনের দরজার দিকে, দরজা খুলে সে পৌঁছালো পুরনো টানেলের কাছে। হাইব্রিড ফাঙ্গাল প্লান্ট তখনও এতটা বড় হয়নি। শোভন বুঝতে পারে সে একটা স্বপ্নের মধ্যে রয়েছে, কিন্তু স্বপ্ন হওয়া সত্ত্বেও ঘটনাগুলো এতটাই বাস্তব যে মনে হয় অন্য সময়ে চলে গেছে শোভন। লোকটা পকেট থেকে একটা কৌটো বের করে, এগিয়ে দেয় সেই অদ্ভুত জীবিত শেকড়ের দিকে। হঠাৎ শেকড়গুলো ছিটকে আসে, ধারালো নখযুক্ত আঙুলের মতো সেই শেকড়গুলো লোকটার হাত জড়িয়ে ধরে, তারপর টেনে নিয়ে যায় অন্ধকারে। লোকটা কাতরাতে থাকে, তার শরীর ছিঁড়ে যেতে থাকে একটু একটু করে। টানেল জুড়ে শুধু রক্তের গন্ধ। সটান উঠে বসে শোভন, ঘরের সামনেই পড়েছিল সে। উঠে সে ছুটে যায় রাহুলের ঘরের দিকে, কিন্তু শোভন থ মেরে যায়। বিছানায় শুয়ে রাহুল কাঁপছে, সারা শরীরের শিরাগুলো যেন আর শিরা নেই, ঠিক যেন শিকড়ে পরিণত হয়েছে। শোভন নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে বুঝতে পারল এ শরীর শুধু অসুস্থ নয়, এ শরীরের রন্ধ্রে রন্ধ্রে এখন বাস করছে ওই জীবিত শিকড়।
রাহুল, রাহুল কি হচ্ছে তোর? রাহুল
রাহুল কিছুই বলে উঠতে পারল না। তার জীবনী শক্তি ক্রমশ শেষের পথে। শোভন তবুও রাহুলকে ধরে ঝাঁকায়, কিন্তু রাহুলের মুখ থেকে কোনো কথা বেরোয় না। কাঁপতে কাঁপতে এক সময় সে স্থির হয়ে যায়। শ্বাস প্রশ্বাস চলছে কিন্তু তার চোখ খুলছে না। শোভন জানে সত্যি জানার এখন আর একটাই উপায় রয়েছে। টর্চ নিয়ে আবার শোভন এসে উপস্থিত হয় মাটির নিচের সেই ল্যাবে। দরজা খুলে সে এগিয়ে যায় টানেলের দিকে। টানেলের মুখ থেকে শুরু করে মাটির তলা থেকে ওপর দিকে উঠে গেছে অজস্র শিকড় দিয়ে তৈরি প্রাচীর। শিকড়গুলো নড়ছে, জীবিত সেগুলো আকারে আরো বাড়ছে। ঠিক তখনই শোভনের চোখ একটা জায়গায় নিবদ্ধ হয়। মন্থর হয় টর্চের আলোর গতি। অসংখ্য শিকড়ের মাঝে দেখা যায় সাদা গোলাকার একটা বস্তু, মানুষের চোখ। সেখান থেকে আরো অনেকটা ডান দিকে দেখা যায় একসারি দাঁত। কোথাও রয়েছে কয়েকটা আঙুল, কোথাও বেরিয়ে এসেছে মাথার ঘিলু। শোভনের কাছে ধীরে ধীরে সবটা পরিষ্কার হতে লাগল। একজন প্রাপ্তবয়স্ক মানুষের সমস্ত অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এখন মিশে গিয়েছে এই হাইব্রিডের সঙ্গে। একটি মানব শরীরের সমস্ত রক্ত পেয়ে অদূর ভবিষ্যতে দানবীয় আকার ধারণ করতে চলেছে এই হাইব্রিড। হঠাৎ শোভনের মাথা যেন ভেতর থেকে ব্যথার উদ্রেক করে। সে দেখতে পায় রঘুবীরকে। শোভন যেন আবার ফিরে গিয়েছে অতীতের কোনো সময়ে, যখন রঘুবীর প্রথমবার রহস্যময় ফোনটা রিসিভ করেছিল।
হ্যাঁ স্যার বলুন।
হাইব্রিডের স্যাম্পেলটা কিন্তু কোম্পানি হাতছাড়া করবে না। তোমায় যেমন বলা আছে ঠিক তেমনই করবে।
রাইট স্যার।
কি করবে বলো?
আমি রাহুল স্যারের নীলকণ্ঠ আবাসের ল্যাবে অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করব, হাইব্রিডের ব্যাপারে জানবো এবং সুযোগ বুঝে স্যাম্পেলের খানিকটা চুরি করে আনবো।
এই হাইব্রিডের ওপরে আমার নাম থাকা চাই। I want name and fame both.
আপনি নিশ্চিন্তে থাকুন শোভন স্যার, আমারও তো টাকার দরকার। আপনাকে তো বলেছিলাম স্যার, আমার কাকার অ্যালজাইমার্স আছে, সব ভুলে যান, কোনো প্রশ্নের ঠিক উত্তর দেন না, দিন মাসের হিসেব সব ভুলে যাচ্ছেন তিনি।
মাথার মধ্যেকার দৃশ্য পরিবর্তিত হল। হাইব্রিডের দিকে টর্চ নিয়ে এগিয়েছিল রঘুবীর। একটা কৌটো সে এগিয়ে দিয়েছিল জিনিসটার দিকে। ঠিক তখনই হাইব্রিডের একাংশ রঘুবীরের হাত চেপে ধরে, তাকে প্রাণপণে টানতে শুরু করে। মুহূর্তের অসাবধানতায় তার শরীরের অংশ বিশেষ ছিঁড়ে যেতে থাকে। অঙ্গ প্রত্যঙ্গগুলো একে অপরের থেকে আলাদা হয়ে যেতে থাকে ও মিশে যেতে থাকে হাইব্রিডের সঙ্গে। শিকড়গুলো ছিঁড়ে লাল দাগের মতো ছড়িয়ে পড়ছে চতুর্দিকে। শোভনের শরীর শিহরিত হচ্ছে। হঠাৎ একটা ডাকে অতীত থেকে বর্তমানে ফিরে এলো শোভন।
স্যার তাড়াতাড়ি আসুন স্যার, কোথায় আপনি? সর্বনাশ হয়ে গেছে স্যার, তাড়াতাড়ি আসুন।
শোভন ফিরে আসে রাহুলের ঘরে। রাহুল সেখানে নেই, গিরিশ একা দাঁড়িয়ে রয়েছে, ভয়ে কাঁপছে সে। সারা ঘর রক্তে ভরা, সম্পূর্ণ দেহ নেই রাহুলের, দেহের কিছু অংশ এখানে ওখানে পড়ে আছে কেবল। বৃষ্টির শব্দ থেমে গেছে, কিন্তু সুন্দরবনের সেই নিঃশ্বাস টানা অন্ধকার আরো ভারী হয়ে নেমে এসেছে। শোভন দাঁড়িয়ে আছে টানেলের মুখে, যেখানে অর্গানিজমের শেকড়গুলো জীবন্ত সাপের মতো কাঁপছে। একটা শেকড় মাটি ফুঁড়ে এসে তার পায়ের কাছে থেমে যায়। এক মুহূর্তের জন্য মনে হয় টানেলের অন্ধকার জীবন্ত তাকে দেখছে। সত্যি না ভ্রম, সত্যি না মিথ্যে? পরিচিত পৃথিবীর স্বাভাবিক নিয়মের কোনো মূল্য নেই নীলকণ্ঠ আবাসে। চোখের সামনেটা ঝাপসা হয়ে আসে, সোজা পৃথিবী উল্টো হয়ে যাচ্ছে। শোভনের স্মৃতির একটা বন্ধ দরজা খুলে যায়। উন্মোচিত হয় সেই লন্ডনের কনফারেন্স রুম। ঘরের মাঝে কাঁচের টেবিল, শোভনের পরনে সাদা ল্যাব কোট, কোটের বুক পকেটের কাছে কোম্পানির লোগো হেলিক্স ব্রিজ বায়োটেক। টেবিলের একদিকে শোভন, অন্যদিকে বসে দুইজন সিনিয়র অফিসিয়াল। ডিড ইউ কল মি স্যার?
বেঙ্গল দ্য স্যাম্পল, উই ডোন্ট কেয়ার হাউ।
এদের চোখে না নীতি না মানবিকতা।
অর্গানিজম মাস্ট বি অ্যাকোয়ার্ড।
এদের আদেশ অমান্য করা প্রায় অসম্ভব।
ইউ গট এনি কোয়েশ্চেন?
ওয়াই উড ইউ নিড দ্যাট স্যার?
I don't know much, but a secret contact wants to get his hand on the sample. Our job will be to weaponize the same.
Who?
Not sure. But there is a secret outfit named Sector 41.
Shobhon eder naam shoneni, janeo na. Senior er pokkho theke shotorko barta ashe.
Don't try knowing much. It can be cost your life.
Shobhon raji hoye giyechilo. Takar jonno, sommaner jonno, namer jonno, dhongsher khelay mete othar jonno. রাহুলের বলা একটা কথা পুরনো গ্রামোফোন রেকর্ডের মতন বাজতে থাকে মাথার এক কোণে।
বিজ্ঞান শুধু জানার নয়, সৃষ্টির জায়গাও বটে।
হঠাৎই পেছনে কারো পদধ্বনি শোনা গেল। ভেজা মাটি ধরে কে অথবা কিছু যেন এগিয়ে আসছে। শোভন ঘুরে দাঁড়ায়। টর্চের আলোয় ধরা পড়ে এক বিশাল জৈব গোলাকার দেহ। মানবাকৃতি এখনো স্পষ্ট, কিন্তু ত্বকের বদলে সর্বত্র শিকড়, শিরা আর রক্তের গি। রাহুল যেন হঠাৎ অন্ধকার ফুঁড়ে বেরিয়ে এসেছে, নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে। তবে তাকে আর মানুষ বলা চলে না। শরীরের অর্ধেক মানুষ, বাকি অর্ধেক উদ্ভিদ। মুখের ভেতর ডালপালা গুজিয়েছে, বেরিয়ে আসতে চাইছে বাইরে। চোখের মুনিতে গর্ত, গর্তের ভেতরে গাছের শিরা। রাহুল ধীরে ধীরে এগিয়ে আসে।
তুই এসেছিস।
কণ্ঠ আর মানুষের মতো নেই। এ কথা রাহুল বলছে না, বলছে অন্য কিছু।
তুই পাঠিয়েছিলি রঘুবীরকে।
মাটির তলায় শেকড়ের সঙ্গে জড়িয়ে থাকা মুখ আর হাতগুলো যেন একসঙ্গে আর্তনাদ করে ওঠে। সৃষ্টি হয়েছে হাইভ মাইন্ডের। হাইব্রিড অর্গানিজম আর শিকার এখন একটাই দেহ, এক স্মৃতি। রাহুল আবার বলে,
তুই কখনো সাহায্য করতে আসিস নি। শোভন, শোভন, তুই এসেছিস, তুই এসেছিস কোম্পানির চর হয়ে।
শোভনের বুক ধুকপুক করে ওঠে। কোম্পানির আদেশ আবার মনে পড়ে।
রিট্রিভ দ্য অর্গানিজম অর এলিমিনেট।
রাহুলকে বাঁচানোর কোনো পথ নেই, কোনো চিকিৎসা নেই। এটা আর অর্গানিজম নেই, বিবর্তিত হচ্ছে অতি দ্রুত। এই প্রথমবার শোভন দেখে তার পায়ের দিকে বাদামি একটা ভাব রয়েছে সেখানে। সন্দেহ হতেই শোভন পায়ের পাতা উল্টে দেখে ও আবিষ্কার করে একটা ঘা। ঘায়ের ভেতর থেকে বেরিয়ে এসেছে কয়েকটা শিকড়। শোভনের বুঝতে বাকি থাকে না, প্রথম রাতে শোভনের পায়ের তলায় কোনো সূচ ফোটেনি। হাইব্রিড খুঁজে নিয়েছিল পরের শিকার। সেই থেকে শোভনের মনো অর্গানিজমের হাইভ মাইন্ডের অংশ। রাহুল কাঁপা কাঁপা গলায় বলে,
তোর সবচেয়ে বড় পাপের হিসেব দিয়ে দেবে, তোর সবচেয়ে বড় পাপের হিসেব খেয়ে দেবে। একটাই শরীর, একটাই স্মৃতি।
শোভনের স্মৃতির সব থেকে কালো অধ্যায়ের সন্ধান পেয়েছিল হাইব্রিড। ওর মাথায় সেই স্মৃতির ভগ্নাংশ প্লে হতে থাকে জড়িয়ে যাওয়া ক্যাসেটের রিলের মতন, একটার পর একটা। জার্মানির সেই কনফারেন্সের বিকেলে দূর থেকে সবটা দেখেছিল শোভন। রাহুলের হাতে ঐশীর হাত, ভিড়ের মধ্যে দাঁড়িয়ে দুজনের মুখে অদ্ভুত শান্তি, ঐশীর মুখের লাজুক হাসি, ডিনারের সময় দুজনের চোখে চোখে কথা, কোনো কিছুই নজর এড়িয়ে যায়নি। সকলের পছন্দের শোভন একটা মেয়ের মন জয় করতে পারল না কেন? সেদিন থেকেই বদলে গেল সমস্ত সংকরণ। একতাল অন্ধকারের মতন শোভনের মনে বাসা বাঁধল অদম্য রাগের বীজ। একটা মুখ চোরা ছেলের কাছে সে হারল কেমন করে? মুখ চোরা ছেলেটা জিতে গেল কিভাবে? জবাব চেয়েছিল শোভন, জবাব দিতে পারত একমাত্র ঐশী। ঐশী ততদিনে শহর ছেড়েছে, গোপনে ট্রেনে চেপে ঐশীর সঙ্গে দেখা করতে গেল শোভন। ঐশী তখন নতুন একটা গবেষণার কাজে যোগ দিয়েছে শহরের বাইরে ছোট্ট একটা রিসার্চ ফেসিলিটিতে। উদ্ভিদ আর মাটির মাইক্রোব নিয়ে কাজ, জায়গাটা নির্জন, চারিদিকে ঝোপঝাড়, কাঁচে ঘেরা ছোট্ট ল্যাব। এক বিকেলে হঠাৎ সেখানে পৌঁছে গেল শোভন ঐশীকে না জানিয়ে। ঐশী অবাক হয়েছিল।
তুই এখানে? তুই কি করছিস এখানে শোভন?
শোভন হেসেছিল, কিন্তু সেই হাসিতে উষ্ণতা ছিল না, কিছু কথা ছিল।
তুই তো ফোন করেই কথা বলে নিতে পারতিস, রিসার্চের ব্যাপারে জিজ্ঞেস করতে এখানে চলে এলি হঠাৎ।
না, রিসার্চ নিয়ে নয়, অন্য একটা ব্যাপারে।
মানে? হেয়ালি না করে কথাটা বলতো।
একটু নিরিবিলি জায়গা হলে ভালো হতো। ঐশীর দুচোখে প্রশ্ন, তবুও শোভনকে সময় দিল। ল্যাবের পেছনে জঙ্গুলে এলাকায় দাঁড়িয়ে কথা হচ্ছিল ওদের, পেছনে একটা ছোট্ট খাল।
এবার বল, কি এমন জরুরি কথা যে একেবারে এখানে চলে আসতে হলো? রাহুল জানে তুই এখানে এসেছিস?
বলছি, রাহুলকে নিয়ে তুই সিরিয়াস? ঐশী প্রশ্নটা জেনে বুঝেই এড়িয়ে গেল।
হ্যাঁ, আমি ওকে বেছে নিয়েছি।
কেন? আমার মধ্যে কি নেই যা ওর মধ্যে আছে? আমার সঙ্গে তুই ঘন্টার পর ঘন্টা কথা বলেছিস, গল্প করেছিস, ভেবেছিলাম তুই আমাকে। কিন্তু তুই
ভালোবাসা কোনো কম্পিটিশন নয় শোভন, তুই বুঝতে চাইছিস না? জাস্ট গ্রো আপ।
ও তোর জন্য কিছু করতে পারবে না, ও শুধু নিজের ল্যাব, নিজের আবিষ্কার আর পাগলামি নিয়ে থাকবে। কোনদিন তোকে ছেড়ে চলে যাবে, বুঝতেও পারবি না।
আর তুই কি করবি? আমার জীবন নিয়ন্ত্রণ করবি? রাহুল আর যাই হোক, তোর মতন ক্ষমতা লোভী না। তুই তোর রিসার্চেও নিজের নাম বসিয়ে দাম বাড়িয়েছিস, কি জানি না ভেবেছিস? ট্রুথ ইজ, নাম আর যশের পেছনে ছুটতে ছুটতে তুই একা হয়ে যাবি একদিন।
কথা কাটাকাটি বাড়তে লাগলো দুজনের। শোভনের কথা বলার ধরন রুক্ষ থেকে রুক্ষতর হয়ে উঠেছিল। ঐশী এক পা দুই পা করে পিছিয়ে আসছিল।
এভাবে কথা বলিস না প্লিজ। তোকে কি আমি কোনোদিন বলেছি যে আমি তোকে ভালোবাসি? ওটা তো তোর নিজের মন গড়া, কারোর সঙ্গে বেশি সময় কাটালে তো প্রেম হয়ে যায় না।
এক সময় এমন এক মুহূর্ত এলো যখন মানুষ নিজের অন্তরের শব্দটা শুনতে পায় না, শুধু রাগ কাজ করে। অদম্য সেই রাগ শোভনকে অন্ধ করে তুলল। শোভন হাত বাড়িয়ে ঐশীর কাঁধ চেপে ধরেছিল। তুই আমার ছেলে, আমায় ছাড়া। ঐশী জোরে ধাক্কা দিয়ে শোভনকে সরাতে গিয়েছিল, ধস্তাধস্তি চরমে পৌঁছায়, সমস্ত সীমা লঙ্ঘন করে যায় শোভন। হঠাৎ পা হড়কে গেল ঐশীর, ঠিক পেছনেই ভারী একটা পাথর পড়েছিল, কংক্রিটের ধার তীক্ষ্ণ হয়ে উঁচিয়েছিল। ঐশীর মাথা গেঁথে গেল। কয়েক সেকেন্ডে সব শেষ, মানুষের মাথা ফেটে যাওয়ার শব্দ সেই প্রথম শুনল শোভন। ঐশীর চোখ বন্ধ হয়ে গেল, শরীর নিস্তেজ, পাথরের গায়ে কালো রক্তের ছোপ। শোভন নড়তে চড়তে ভুলে গিয়েছিল, পা দুটো পাথরে পরিণত হয়ে মাটির সঙ্গে মিশে গিয়েছে যেন, হাঁটু গেড়ে বসে পড়েছিল শোভন। ঐশী, ঐশী, ঐশী প্লিজ উঠ, উঠ ঐশী, 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 হে ঐশী, ঐশী। সাড়া শব্দ নেই, নিথর হয়ে পড়েছিল ঐশি। শোভনের মনের ভয় তখন রাগকে ছাপিয়ে গেছে। চারপাশে তাকিয়ে দেখেছিল শোভন, জায়গাটা নির্জন, কেউ কোথাও নেই। ল্যাবের ভেতরে একটা সিঁড়ি ঘর ছিল, উঁচু লোহার সিঁড়ি চলে গিয়েছে ছাদের দিকে। কিভাবে কখন আর কোন ঘরে সেই সিদ্ধান্ত নিয়েছিল শোভন আজও জানে না। সে দেহটাকে টেনে নিয়ে গিয়েছিল সিঁড়ির কাছে, তারপর টানতে টানতে সোজা ওপরে ছাদের থেকে ছুঁড়ে ফেলে দিয়েছিল ঐশীর মৃতদেহ। পরে রিপোর্টে লেখা হয়েছিল সম্ভাব্য আত্মহত্যা। শোভন চুপ করেছিল, সবাই ধরে নিয়েছিল ঐশী চাপের মধ্যে ছিল। রাহুল ও শোভনের সম্পর্কে স্থায়ী চিল ধরেছিল। ঠিক তখনই শেকড়গুলো ছিটকে ওঠে, শোভনের হাত পা জড়িয়ে ধরে, অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যায় অর্গানিজমের দিকে। শোভন চিৎকার করে ওঠে, রাহুল দাঁড়া! রাহুল থেমে দাঁড়ায়, চোখে এখনো মানুষের শেষ আলোটা বেঁচে আছে।
তুই দেরি করে ফেলেছিস, দেরি করে ফেলেছিস। ঐশীকে আমি হারিয়েছিলাম ঠিকই, কিন্তু তুই নিজে নিজেকে হারিয়েছিস শোভন, নিজে নিজেকে হারিয়েছিস।
সেই মুহূর্তেই অন্ধকার থেকে শেকড়গুলো ছুটে আসে শোভনের দিকে। শোভনের শেষ আর্তনাদ অন্ধকারে মিলিয়ে যেতে লাগল অল্প অল্প করে।
শুনছিলেন শোভন কাপুরিয়ার কাহিনী নীলকণ্ঠ আবাস। গল্প পাঠেছিলেন সায়ক আমান। বিভিন্ন চরিত্রে সায়ক, বর্ণিশা, নীল, কৌশিক এবং আমি তমাল। স্ক্রিপ্টিং করেছে শালিনী, শব্দ সম্পাদনায় মধুরিমা, আবহ নির্মাণে সায়ন। শেষ হল নীলকণ্ঠ আবাস। সকলে খুব ভালো থাকুন, শুভরাত্রি।